خاتم الانبیاء غلام احمد کی غلام احمد کی خلافت احمدیہ حضرت خلیفۃ المسیح الخامس حضرت خلیفۃ المسیح الخامس جماعت احمدیہ عالمگیر مجلس خدام الاحمدیہ یو کے مجلس خدام الاحمدیہ یو کے نعرہ تکبیر.
السلام علیکم ورحمۃ اللہ. اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. With the grace of Allah,
Allah Taala ra par kripay ei weekend e Masjid Khodam Al Ahmadiyya Juktorajjo ke Allah Taala taufik dicchen je tara tader jatiyo ijtema ek boro porishore ayojon korar sujog pacchen ebong covid 19 er mohamarir por ei prothom bar tara boro porishore ijtema korar sujog pacchen. মজিদ খুদামুল আহমদিয়ার ইচ্ছা ছিল, তাদের প্রোগ্রাম ছিল, তারা তাদের প্রোগ্রামে রীতিমতো স্পোর্টসের আয়োজন করবেন, কিন্তু যুক্তরাজ্যের রানীর মৃত্যুর কারণে আমি সদর সাহেবকে এই নির্দেশ দিয়েছিলাম যে খেলাধুলা এবং স্পোর্টসকে এবার আপনারা বাদ দিন, কেননা তাদের দুঃখে সহমর্মী হয়ে আমরা এই ইজতেমায় এবার খেলাধুলা এবং ক্রীড়ার আয়োজন করব না। হুজুর বলছেন যে আমি জানতে পেরেছি যে আমাদের রানী দীর্ঘদিন যাবৎ এই জাতির অত্যন্ত গাম্ভীর্যের সাথে এবং ন্যায় বিচারের সঙ্গে প্রায় 60-70 বছরের অধিক সময়কাল পর্যন্ত বা সময়কাল ধরে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং যুক্তরাজ্য গোটা বিশ্বে ধর্মীয় স্বাধীনতার এক পতাকাবাহী ছিল এবং যুক্তরাজ্যের রানী ধর্মীয় স্বাধীনতা এবং বিভিন্ন ধর্মের মাঝে সুন্দর সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন, সম্প্রীতি গড়ার চেষ্টা করেছেন, তাই আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞ হওয়া। তিনি এমন দায়িত্ব পালন করেছেন, এমন নেতৃত্ব প্রদান করেছেন যে তার রাজত্বকালে এই সুন্দর পরিবেশ গড়ে উঠেছে, তাই আমাদের উচিত আমরা যেন তার প্রতি কৃতজ্ঞ হই এবং এ বিষয়ের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে জামাতের আন্তর্জাতিক কেন্দ্র এখানে প্রতিষ্ঠা করার তৌফিক আমরা পেয়েছি। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা যখন যুক্তরাজ্যে হিজরত করে এসেছিলেন তারপর যুক্তরাজ্যের রানীর যুগেই জামাতের হেডকোয়ার্টার বা কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত হয় এবং আমরা স্বাধীনভাবে ইসলামের শিক্ষামালার উপরে আমল করতে পারছি এবং তবলিগ করার অনুমতি পেয়েছি। যুক্তরাজ্যের রানী এবং এছাড়া এখানকার সরকারের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং আমাদের এই দোয়া করা উচিত আমাদের দেশের যে নতুন রাজা হয়েছেন প্রিন্স চার্লস, তিনিও একইভাবে এই জাতির মধ্যে ভালো গুণগুলো এই জাতির ভালো গুণগুলো ধরে রাখবেন এবং মানুষের জন্য ধর্মীয় স্বাধীনতার পরিবেশ বজায় রাখবেন। আমি দোয়া করছি সকল অংশগ্রহণকারী যারা ইজতেমায় এসেছেন তারা অবশ্যই ইজতেমা থেকে পরিপূর্ণরূপে লাভবান হয়েছেন। এই সমাপনী অধিবেশনে আমি বিভিন্ন মৌলিক দায়িত্বের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যা মসজিদ খুদামুল আহমদিয়ার সদস্যদের দায়িত্ব। কখনো ভুলবেন না যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন তা হচ্ছে খোদা তাআলার ইবাদত এবং এ প্রসঙ্গে ইবাদতের সর্বোত্তম রীতি হচ্ছে নামাজ বা সালাত যা পাঁচ বেলা আদায় করা আবশ্যক। কোনো ব্যক্তি যে নিজেকে মুসলমান বলে দাবি করে এটি তার জন্য আবশ্যক তিনি যেন তার নিজের নামাজের হেফাজত করেন এবং ইবাদতের হেফাজত করার সম্পূর্ণ চেষ্টা করেন। আর এক্ষেত্রে আবশ্যক হচ্ছে নিয়মিত নামাজ পড়া এবং পুরো নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে নামাজ নিয়মিত পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, এর কারণ হলো নামাজ ছাড়া মানুষের আধ্যাত্মিকভাবে জীবিত থাকা সম্ভব নয়। এছাড়া নামাজ ছাড়া মানুষের জীবন, মানুষের বিশ্বাস এবং মানুষের আধ্যাত্মিক অবস্থা বা মানুষের আধ্যাত্মিক জীবনের নিশ্চয়তা লাভ করা সম্ভব নয়। আল্লাহ তাআলার ফজলে অনেক যুবক আহমদী এই বিষয়ে অনেক নিয়মিত এবং তারা নিয়মিত নামাজ পড়েন এবং আল্লাহ তাআলার সঙ্গে তারা ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন। আমি ব্যক্তিগতভাবে তা পর্যবেক্ষণ করি। আমি এমন অনেক আহমদী যুবককে দেখি যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের চিঠিপত্র পড়ে আমি বুঝতে পারি যে আল্লাহ তাআলার সঙ্গে তাদের কতটা দৃঢ় সম্পর্ক রয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আমাদের অবস্থায় সন্তুষ্ট হয়ে বসে থাকবো, যে আমাদের যা করার ছিল তা আমরা করে ফেলেছি। এই বিষয়টি কখনো আমাদের ভুললে চলবে না যে আমাদের মান কখনোই অধমুখী হওয়া উচিত নয়। আমাদের ইবাদতের মান, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের মান অনবরত উন্নত থেকে উন্নততর হওয়া উচিত। যেভাবে আমাদের দৈহিক প্রয়োজন রয়েছে, আমাদেরকে খাবার খেতে হয় দেহকে সুস্থ রাখার জন্য, ঠিক একইভাবে আমাদের সেই খাদ্য গ্রহণ করা উচিত যা আমাদের আত্মার খোরাক। অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার সমীপে অবনত হয় ঠিকই, এবং এমন সময় তারা বিনত হয় যখন তারা কোনো বিপদে জড়িয়ে পড়ে বা কোনো জিনিসের সম্মুখীন হয়। আর যখনই তাদের সমস্যার সমাধান হয় বা আল্লাহ তাআলা তাদের সমস্যা দূর করে দেয়, তখন তাদের আধ্যাত্মিকতার মান এবং আধ্যাত্মিকতার চর্চার যে একটা পরিবেশ থাকে সেই পরিবেশে ভাটা দেখা দেয়, আর তাদের মাঝে নামাজে আর সেই যে একাগ্রতা এটি আর দেখা যায় না। তাদের আধ্যাত্মিক অবস্থা পুরোপুরি পাল্টে যায়, যেভাবে বাহ্যিকভাবে আবহাওয়া পাল্টে যায়। কখনো গ্রীষ্মকাল হয়, কখনো শীতকাল আসে, কখনো বায়ু প্রবাহিত হয় বা কখনো বাতাসের গতিপথ পাল্টে যায়। কখনো গ্রীষ্মকালের পর প্লাবন আসে, বৃষ্টি হয় বা শীতল বায়ু প্রবাহিত হয়, যার দ্বারা সাময়িক মানুষের সাময়িক প্রশান্তি লাভ হয় বা গরম থেকে তারা কিছুটা হলেও নিষ্কৃতি পায়, কিন্তু এটি কোনো স্থায়ী সমাধান নয়। তাই একজন মানুষ যদি মানুষের অনবরত বায়ু এবং পানি এবং আহারের প্রয়োজন হয় এবং এগুলোর মাধ্যমে সে যেন আধ্যাত্মিকভাবে জীবিত থাকতে পারে, তাই আপনারা আপনাদের আত্মাকে নামাজের মাধ্যমে জীবিত রাখার চেষ্টা করেন। তাই আপনাদের গোটা জীবনে এই বিষয়টি স্মরণ রাখবেন যে নামাজ আপনাদের সর্বোত্তম সঙ্গী যেন হয়। আপনারা কখনো নামাজ থেকে পৃথক হবেন না। আর আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের নামাজ বাজামাত পড়বে বা বাজামাত নামাজ আদায় করবে। বিগত কয়েক বছরে করোনা মহামারীর কারণে আমাদের মসজিদগুলো বন্ধ ছিল বা সেভাবে বাজামাত মসজিদে নামাজ হচ্ছিল না যেভাবে করোনার পূর্বে হচ্ছিল। জামাতের সদস্যদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল আপনারা বাড়িতেই বাজামাত নামাজ পড়বেন। আল্লাহ তাআলার ফজলে আমরা বলতে পারি যে সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। এখন অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে, আমরা পুনরায় আমাদের জলসা, আমাদের ইজতেমা এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার অনুমতি পেয়েছি, এবং সরকারের পক্ষ থেকে যে বিধিনিষেধ ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। আর জাগতিক বা দৈনন্দিন যে কাজকর্ম মানুষ তা পুনরায় আগের মতো শুরু করতে পেরেছে, সাধারণত এটিই হয়েছে। কিন্তু এর পাশাপাশি নামাজ বাড়িতে পড়ার অভ্যাস এমনভাবে গড়ে উঠেছে মানুষের, বা কোনো কোনো মানুষের তারা মসজিদে বা নামাজ সেন্টারে আসার পরিবর্তে বাড়িতেই নামাজ পড়ে নেয়। হুজুর বলছেন যে বাড়িতে বাজামাত নামাজ পড়া এটি একটি সাময়িক আয়োজন ছিল, কেননা তখন করোনার প্রকোপ খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল। যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন তাকে অক্সিজেন দেওয়া হয় যাতে সাময়িকভাবে সে তার যে কষ্ট দূর করা সম্ভব হয়। আল্লাহ তাআলার ফজলে এখন যেহেতু পরিবেশ পরিস্থিতি পাল্টে গেছে, তাই এখন আবশ্যক হচ্ছে আপনারা নিয়মিত মানুষের যে আধ্যাত্মিক কল্যাণের যে মাধ্যম সেজন্য মানুষ যেন মসজিদমুখী হয়, মসজিদে আসা আরম্ভ করে। আল্লাহ তাআলা মুসলমান পুরুষদের জন্য ইবাদত ফরজ করেছেন, তারা যেন নিজেদের স্থানীয় মসজিদে বা নামাজ সেন্টারে গিয়ে যেন বাজামাত নামাজ পড়ে, এটি পুরুষের জন্য আবশ্যক।
It protects people.
মানুষের নৈতিক উন্নতির জন্য নামাজ আবশ্যক। মানুষ নোংরামি এবং অশ্লীলতা থেকে মানুষকে নামাজ রক্ষা করে এবং তাকওয়া এবং পুণ্য এবং সৎকর্মের দিকে মানুষকে নিয়ে যায়। নামাজ বা সৎকর্মের দিকে নিয়ে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে নামাজ। আমাদের জন্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নামাজ আর আল্লাহ তাআলা, এছাড়া আরও অনেক আশিস এবং কল্যাণ এবং বরকত পাওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। নামাজ এবং ইবাদত ছাড়া আমরা একটি মুত্তাকি জামাতের অংশে পরিণত হতে পারবো না, এবং যুগ ইমামকে মান্যকারী বা মানার যে দাবি করি সেই দাবি বলি সর্বস্ব হবে, একেবারে অর্থহীন দাবি হবে। নামাজের মাধ্যমে যে ইবাদত হুজুর বলছেন যে আল্লাহ তাআলার প্রাপ্য অধিকার প্রদানের উত্তম মাধ্যম হচ্ছে নামাজ, এছাড়া আল্লাহ তাআলার সৃষ্টির যে প্রাপ্য অধিকার রয়েছে তা প্রদানের মাধ্যম হচ্ছে নামাজ। এটি আল্লাহ তাআলার অপার অনুগ্রহ আমাদের প্রতি যে আমাদের জামাতের বিভিন্ন ও বয়সের মানুষ রয়েছেন যারা সব ধরনের কোরবানির জন্য সদা প্রস্তুত থাকেন। যখনই তাদেরকে কোনো কোরবানি করার জন্য বা ত্যাগ স্বীকারের জন্য আহ্বান জানা হয় তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেন এবং তারা বলেন যে সামিনা ওয়া আতানা, আমরা শুনেছি এবং আনুগত্য করেছি, আমরা এসে গেছি, বলুন আমাদের কী করতে হবে। আর যাকে যে সেবার জন্য আহ্বান জানানো হয় সে মন প্রাণ দিয়ে সেই সেবার জন্য উপস্থিত হয়ে যায়। হুজুর বলেন সম্প্রতি হাজার হাজার নারী পুরুষ মহিলারা জলসার ডিউটির জন্য নিজেদের সেবা উপস্থাপন করেছেন, আর তারা নিজেদের দৈনন্দিন কাজকর্মকে পরিত্যাগ করে নিজেদেরকে জামাতের সেবায় নিয়োজিত করেছিলেন। আর এই ইজতেমার জন্য আপনারা এমনটি করেছেন, সীমিত পরিসরে হলেও অনেকে এমন আছেন যারা কয়েকদিন পর্যন্ত তারা তাদের ঘুমও পুরা করেনি, কিন্তু এক মুহূর্তের জন্য তারা তাদের দায়িত্বকে অবহেলা করেননি বা তাদের ক্লান্তি শান্তিকে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্তরায় হতে দেয়নি। এছাড়া যখনই জামাতকে আর্থিক কোরবানির জন্য ডাকা হয় তখন বিশ্বে এমন অনেক নিষ্ঠাবান মানুষ আছেন যারা মন প্রাণ দিয়ে উদার মনে আনন্দে বড় বড় অঙ্ক মোটা অঙ্ক তারা জামাতের সেবার জন্য দিয়ে থাকেন। তারাও ইসলামের তবলিগ এবং ইসলাম প্রচারে যেন ভূমিকা রাখতে পারেন এই জন্য তারা এই কাজ করেন। এছাড়া এটিও আবশ্যক আমাদের মনে রাখতে হবে, এটি যথেষ্ট নয় যে মানুষ সাময়িক কোরবানির জন্য নিজেকে উপস্থাপন করবে বা কয়েকদিনের জন্য তার জীবন মুত্তাকির জীবন হবে, বরং আল্লাহ তাআলা চান মানুষের স্থায়ী অবস্থা যেন তাকওয়া সমৃদ্ধ হয়, পুণ্য সমৃদ্ধ হয়। আমি পূর্বেও কয়েকবার এই কথাগুলো বলেছি যে আপনাদের আধ্যাত্মিক অবস্থা অর্জনের মৌলিক মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও এই শিক্ষা দিয়েছেন, আকিমিস সালাত ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার,
অবজার্ভ প্রেয়ারস,
নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে অশ্লীলতা থেকে বিরত রাখে এবং তোমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন নামাজ মানুষকে একজন এক ব্যক্তিকে মন্দ কর্ম এবং অশ্লীলতা থেকে বিরত রাখার মাধ্যম এবং সেসব কাজ থেকে বিরত রাখে যা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাই আমাদের নৈতিক এবং আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য আবশ্যক হচ্ছে মানুষ যেন দৈনিক পাঁচ বেলা নামাজ পড়ে এবং পুরো বিনয় এবং আন্তরিকতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে যেন নামাজ পড়ে। হুজুর বলেন যে আকিমুস সালাতের অর্থ হচ্ছে বা আকিমুস সালাতের অর্থ হচ্ছে এক ব্যক্তি তার নামাজে যেন নিয়মিত হন আর পুরো মনোযোগের সাথে এবং বিনয় এবং ব্যাকুলতার সঙ্গে যেন তিনি নামাজ পড়েন এবং একান্ত বিনয়ের সঙ্গে যেন আল্লাহ দরবারে সমর্পিত হন। এই সমাজে অনেক ধরনের নোংরামি আছে, বিভিন্ন ধরনের নোংরামি আছে, পাপ আছে এবং প্রত্যেক মোড়ে বা জীবনের প্রত্যেক মোড়ে এমন নোংরামি আছে যা পুরো সমাজকে ধ্বংস করার কারণ হতে পারে। আর সব কিছুই এদের মিথ্যার উপরে নির্ভরশীল আর সব জায়গায় মিথ্যা এবং সমাজের সকল শ্রেণীতে মিথ্যার প্রসার প্রচার রয়েছে। মানুষ মনে করে জাগতিক সকল প্রয়োজন পূর্ণ করার জন্য মিথ্যার কোনো বিকল্প নেই, এই জন্যই তারা মিথ্যার আশ্রয় নেয়। মোট কথা তারা মনে করে যে মিথ্যা বলা যেন কোনো বিষয় না, এটি সামান্য একটি বিষয়। কিন্তু তা এর বিপরীতে আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে চরম বা বড় পাপ বলে আখ্যা দিয়েছেন, অত্যন্ত ক্ষতিকর এবং অনিষ্টকর এবং মানব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষয় বলে আখ্যা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে বলেছেন, চারটি অভ্যাস এমন যা একটি মুনাফিকের মধ্যে পাওয়া যায় বা একজন কপটের মাঝে চারটি বদভ্যাস পাওয়া যায়। প্রথম বিষয় হচ্ছে সে মিথ্যা বলে এবং ধোঁকা দেয়। একজন মুনাফিক বা কপটের পরিচয় সে কি করে, সে মিথ্যা বলে, যখনই কথা বলে মিথ্যা বলে আর সে মিথ্যা সাক্ষ্য দেয়। আর দ্বিতীয় এবং তৃতীয় বদভ্যাস হচ্ছে সে তার অঙ্গীকার ভঙ্গ করে। সে যখনই কোনো অঙ্গীকার করে সেই অঙ্গীকার ভঙ্গ করে আর তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয় সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে না। এ যুগে অনেক এমন অঙ্গীকার করা হয় বা সমাজের বিভিন্ন মানুষ করে বা অনেক সময় মানুষ ব্যক্তিগত পর্যায়ে অঙ্গীকার করে থাকেন, ওয়াদা করেন আর অনেক সময় সামাজিকভাবে অঙ্গীকার করা হয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অঙ্গীকার করা হয়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যে এটি খুবই সাধারণ বিষয় যে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন সরকার সাধারণত তারা তাদের ওয়াদা এবং তাদের অঙ্গীকার তারা ভঙ্গ করে থাকে এবং এটাকে তারা কোনো বিষয় বলে মনে করে না। ইসলামের শিক্ষা অনুযায়ী এক ব্যক্তির অঙ্গীকার তখন মূল্যহীন প্রমাণিত হয় বা নিরর্থক প্রমাণিত হয়।
ইভেন ইফ এ প্রমিস অর ডিল ইজ ভেরি স্মল,
হুজুর বলছেন যে
অর লো লেভেল, এ পারসন ইজ ডিউটি বাউন্ড টু ফুলফিল দ্য টার্মস।
মানুষ যত ছোট ওয়াদাই করুক না কেন, ইসলামী শিক্ষা অনুযায়ী তার জন্য আবশ্যক হচ্ছে তিনি যেন সেই ওয়াদা হুবহু পূর্ণ করেন, নতুবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সে
দ্য ফোর্থ ক্যারেক্টারিস্টিক অফ হিপোক্রেট
মুনাফিক বিবেচিত হবে। আর একজন মুনাফিকের চতুর্থ যে বদভ্যাস সেটি হচ্ছে তিনি যখনই কোনো কথা বলে তখন সে নোংরা ভাষা ব্যবহার করে এবং ঝগড়া বিবাদের সময় সে গালি গালাজ করে। এমন নয় যে একজন মোমিনের কাছে এটি প্রত্যাশা করা যায় না যে সে কটু বাক্য ব্যবহার করবে বা নোংরা ভাষা ব্যবহার করবে। একজন মোমিন বা একজন বিশ্বাসীর সর্বদা নিজের গাম্ভীর্য এবং ভদ্রতার উন্নত মান প্রতিষ্ঠা করতে হবে এবং এটি দৃষ্টিপটে রাখতে হবে। আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের জন্য দায়িত্ব হচ্ছে আমরা যেন সব ধরনের কপটতা থেকে নিজেদের মুক্ত রাখি আর নিজেদের সকল অঙ্গীকার যেন আমরা পূর্ণ করি। কখনো এটি ভুলবেন না যে আমরা যুগ ইমামকে মানার এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানার আমরা অঙ্গীকার করেছি বা দাবি করছি, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে প্রিয় এবং নিষ্ঠাবান দাস ছিলেন। আর আমরা এই অঙ্গীকার করেছি যে আমরা এমন লোকে পরিণত হব যারা সর্বদা নিজেদের ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিবে। কিছুক্ষণ পূর্বে আপনারা এখানে দাঁড়িয়ে অঙ্গীকার করেছিলেন বা হাতনামা পড়েছিলেন যে আমরা সর্বদা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিব এবং সব কিছুর উপর ধর্মকে প্রাধান্য দিব। এটি সেই অঙ্গীকার যা আমরা জামাতের বিভিন্ন অনুষ্ঠান আদিতে পাঠ করে থাকি, কিন্তু শুধুমাত্র বুলি সর্বস্ব বা কথা সর্বস্ব অঙ্গীকার হলে চলবে না। যদি মানুষ এই অঙ্গীকার রক্ষা অঙ্গীকারকে সম্মান করে তাহলে এই অঙ্গীকারের একটা সম্মান তার দৃষ্টিতে থাকবে। বা এর অর্থ কি? এর অর্থ কি যে আমি আমার ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিব? এর অর্থ কি? যখন নামাজের সময় আসে তখন মানুষ জাগতিক সব কাজকর্ম পরিত্যাগ করবে যাতে আল্লাহ তাআলার প্রাপ্য অধিকার দিতে পারে। একইভাবে আল্লাহ তাআলার অন্যান্য নির্দেশও পালন করতে হবে। একইভাবে এমন অনেক সময় বা পরিস্থিতি দেখা দেয় যার যে সময় আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে তখন মানুষ নামাজ কিছুটা বিলম্বে পড়তে পারে বা নামাজ জমা করে পড়তে পারে। সেগুলো সাধারণ পরিস্থিতি না, কোনো অসাধারণ পরিস্থিতি হলে নতুবা সাধারণ পরিস্থিতিতে সময় মতো নামাজ পড়তে হবে। এছাড়া কখনো মিথ্যা বলবেন না, কখনো এমন সুযোগ হলেও বা এমন পরিস্থিতি দেখা দিলেও যে মিথ্যা না বললে কোনো উপায় নেই তখনও আপনারা মিথ্যা বলবেন না। আর কখনো আপনারা নিজের অঙ্গীকার ভঙ্গ করবেন না, কখনো আপনারা আপনাদের মুখ থেকে যেন কটু কথা না বের হয় বা নোংরা কথা না বের হয়। আর তাকওয়া এবং ইমানদারির উপর যেন নির্ভর করে আপনাদের সমস্ত কার্যক্রম হয়। আর যা একটি সুন্দর এবং স্বতন্ত্র সমাজে নিশ্চয়তা প্রদান করে। যদি আপনারা এমনটি করেন তাহলে আপনারা আল্লাহ তাআলার সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলার যোগ্য হবেন বা গড়ে তুলতে সক্ষম হবেন। আর এমন মানুষ হবেন যারা শুধুমাত্র নিজেদের জন্য নয় বরং সমাজের জন্য এবং মানুষের জন্য আপনারা পথ দেখাতে সক্ষম হবেন। সততা ছাড়া এমন খোদ্দাম যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন, ব্যবসা করেন বা চাকরি বাকরি করেন, আপনাদের একথা স্মরণ রাখতে হবে যে কখনোই আপনারা নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনোই তিল সামান্য পরিমাণ আপনারা ধোকা বা প্রতারণার আশ্রয় নেবেন না। অর্থাৎ যখনই আপনারা ট্যাক্স রিটার্ন ফর্ম পূর্ণ করেন তখন আপনারা ট্যাক্স যথাযথভাবে দিবেন আর আপনাদের কাছে যতটুকু আপনাদের উপর যতটুকু ট্যাক্স বর্তায় তা আপনি বিশ্বস্ততার সাথে প্রদান করবেন। এছাড়া অন্য অন্য যখন কোনো আইনগত ফর্ম আপনি পূরণ করেন বা কাগজপত্র আপনি পূরণ করেন সে সমস্ত ফর্ম পূরণ করার সঙ্গেও আপনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে করবেন, সব কথা স্পষ্টভাবে খুলে পরিষ্কার করে বলবেন, কলে সাদিদের আশ্রয় নেবেন। আরেকটি বিষয়, আপনারা যখন চাঁদা দিবেন চাঁদা দেওয়ার ক্ষেত্রে আপনারা বিশ্বস্ততা প্রদর্শন করবেন। চাঁদা দেওয়ার যে হার রয়েছে সেই হার অনুপাতে আপনারা চাঁদা প্রদান করবেন। যদি কারো কোনো আর্থিক অসঙ্গতি থাকে তাহলে সে স্পষ্টভাবে বলে দিক এবং এক্ষেত্রে চাঁদা দেওয়ার ক্ষেত্রে সে আবেদন করতে পারে আমি নির্ধারিত হারের চেয়ে কম হারে চাঁদা দিতে চাই। কিন্তু এটি ঠিক নয় যে আপনারা মিথ্যার আশ্রয় নেবেন। আমি অল্প বয়স্ক খোদ্দাম এবং তিফলকে বলবো যারা স্কুলে আছে বা এখনও পড়াশোনা করছে, আমি তাদেরকে বলছি যে আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন, আপনাদের সঙ্গী কারা, আপনারা কাদের সঙ্গে ওঠা বসা করছেন, আপনাদের বয়সে আপনাদের বন্ধু নির্বাচন এবং আপনাদের সহপাঠী খুব সহজেই আপনাদের উপরে প্রভাব বিস্তার করতে পারে, তাদের প্রভাব বা কুপ্রভাব বা মন্দ প্রভাব আপনাদের উপর পড়তে পারে। যদি আপনার আপনি যদি আপনার মন্দ লোকের সঙ্গে আপনার ওঠা বসা হয় তাহলে আপনার মধ্যে মন্দ স্বভাব বদভ্যাস গড়ে উঠবে, যেমন মিথ্যা বলার বদভ্যাস অথবা ঝগড়া বিবাদ করতে থাকা, সত্যের উপরে প্রতিষ্ঠিত না থাকা বা স্বভাবের মধ্যে কোমলতা না থাকা, এসব বিষয়ে মন্দ সাহচর্যের প্রভাবে হয়ে থাকে। আর মন্দ সাহচর্যের কারণে এসব বদভ্যাস মানুষের মাঝে গড়ে ওঠে। এমন লোকদের বন্ধু বানান বা এমন লোকদের বন্ধু নির্বাচন করুন যারা ইমানদার, যারা নিষ্ঠাবান এবং যারা কোনো ধরনের অনৈতিক কাজকর্মে জড়িত নয়। এবং যেভাবে ধীরে ধীরে আপনাদের বয়স বাড়বে আর আপনারা এই বিষয়ের উপরে আরও দৃঢ় হবেন বা মজবুত হবেন, যাতে আপনাদের ইমান মজবুত হতে থাকে, কখনো আপনারা ঝগড়া বিবাদে জড়াবেন না, কখনো আপনাদের মুখ থেকে কঠোর বা রূঢ় বাক্য বের হবে না, আর কখনো এমন কথা বলবেন না যাতে অন্যরা রেগে যায় বা অন্যরা আঘাত পায়। আমি বড় বয়স্ক বয়সের খোদ্দামদেরও এ বলবো যে আপনারা এই কথাটি মাথায় গেঁথে নিন, নতুবা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে গ্রহণ করা সত্ত্বেও এবং এই দাবি করা সত্ত্বেও যে আমরা তার শিক্ষার উপরে আমল করি, তারপরও আপনারা তার শিক্ষা থেকে দূরে থাকবেন যে শিক্ষানে তিনি আবির্ভূত হয়েছেন। এই যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যে কথা আমাদের শিখিয়েছেন, যে শিক্ষা আমাদের দিয়েছেন, তা হুবহু পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম প্রতারণাকে অত্যন্ত নোংরা আখ্যা দিয়েছেন এবং তিনি বলেছেন অন্যান্য নোংরামির শিকড় হচ্ছে এটি, এবং সামাজিক বিভিন্ন সমস্যা এবং নৈতিক পতনের মাধ্যম হচ্ছে গিয়া এই এই প্রতারণা। মিথ্যা সম্পর্কে মসীহ মওউদ বলেছেন সত্যিকার অর্থে যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি একেবারেই মিথ্যা বলা পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি নিষ্ঠাবান হতে পারে না। জাগতিকতার পূজারী মানুষ মনে করে মিথ্যা ছাড়া আমাদের চলবেই না, কিন্তু হুজুর বলছেন যে এটি একেবারেই ভুল কথা, এর সত্যের সঙ্গে দূরতম সম্পর্ক নেই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আরও বলেছেন যদি কেউ মিথ্যা ছাড়া জীবন কাটাতে না পারে তাহলে নিশ্চয়ই মিথ্যার উপরে এক ব্যক্তি প্রতিষ্ঠিত থাকতে পারে না, মিথ্যা কাউকে বাঁচিয়ে রাখতে পারে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন পরিতাপের বিষয় হলো এরা
they do not know
allah taala ke sei padomorjada dey na jeta allah taalar prapyo god almighty jara mithya bole allah taalar fazl ebong allah taalar doya chhara kono manush ei gun boishishto labh korte pare na kintu tara mone kore mithyar nongrami ba mithyar take rokkha korbe ebong bipod theke take ei mithya rokkha korbe kintu eti kokhono shombhob noy। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন এই জন্যই আল্লাহ তাআলা মিথ্যাকে প্রতিমার সঙ্গে তুলনা করেছেন। পবিত্র কোরআন বলছে যেখানে আল্লাহ
তাআলা
প্রতিমা পূজার প্রতি ঘৃণা প্রদর্শন করেছেন সেখানে আল্লাহ তাআলা মিথ্যার প্রতিও ঘৃণা প্রদর্শন করেছেন, আর উভয়কে আল্লাহ তাআলা একের সঙ্গে আরেকটাকে যুক্ত করে দিয়েছেন, অর্থাৎ প্রতিমা পূজা এবং মিথ্যাকে। হযরত মসীহ মওউদ বলছেন স্মরণ রাখবে তোমরা এক পাও তুলতে পারবে না, বরং একটা একবার তোমরা শ্বাসও নিতে পারবে না যদি আল্লাহ তাআলার ফজল তোমাদের সঙ্গে না থাকে।
ইফ উই ক্যানট টেক ইভেন এ সিঙ্গেল ব্রেথ
উইদাউট আমরা একবারও শ্বাস নিতে পারবো না আল্লাহ তাআলার ফজল যদি আমাদের সঙ্গে না থাকে।
এক বুদ্ধিমান ব্যক্তি কি এটি চিন্তা এটি কিভাবে ভাবতে পারে যে মিথ্যা তাকে রক্ষা করতে পারে? আজ আহমদী যুবকদের দায়িত্ব হলো তারা যেন রীতিমতো এটিকে নিঃশেষ করার সর্বাত্মক চেষ্টা করে, সব প্রত্যেক খাদেম এবং আতফালের এই অঙ্গীকার করতে হবে যে সে কখনো মিথ্যা বলবে না, কেননা মিথ্যা শিরকের সমতুল্য, আল্লাহ তাআলার বিপরীতে কাউকে দাঁড় করানোর সমতুল্য। আমরা একদিকে গর্বের সাথে বলি যে আমরা সেই জামাত যারা আল্লাহ তাআলার জামাত এবং আল্লাহ তাআলার কাছে বিনত হই, কিন্তু একই সাথে যদি আমাদের মাঝে এমন লোকও থাকে যারা অনবরত মিথ্যার মাঝে নিজেদের বিষয়াদির সমাধান খুঁজে বা মিথ্যার মাধ্যমে নিজেদের বিষয়াদি সমাধান করার চেষ্টা করে, তাহলে সেটি সমীচীন নয়। তাদের স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলার সাহায্য তারা লাভ করতে পারবে না। যেমনটি আমি বলেছি, এখন প্রত্যেক খাদেমের জন্য এই সময় এসে গেছে যেন তারা পরিপূর্ণভাবে মিথ্যাকে পরিত্যাগ করে। আজ আপনারা এমন ভাবে চেষ্টা করুন যেন আপনারা সত্যের সাথে থাকতে পারেন আর আল্লাহ তাআলার ইবাদতকারী হওয়ার চেষ্টা করুন এবং আল্লাহ তাআলার ইবাদতকে আরো উন্নত থেকে উন্নত মানে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যদি আমাদের মাঝে আমাদের যুবকরা সকল প্রকার মিথ্যাকে পরিত্যাগকারী এবং সকল প্রকার সত্যকে গ্রহণকারী হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা তাদের মাঝে প্রত্যেক নৈতিক এবং চারিত্রিক পরিবর্তন সাধিত হতে পারে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি মিথ্যাকে পরিত্যাগ করে সে কখনো প্রতারণা করতে পারবে না আর সে নিজের অঙ্গীকারও ভঙ্গ করতে পারবে না বা নিজের অঙ্গীকার ভঙ্গকারী হবে না, আর সে বরং এমন পুরুষ বা নারী নিজের চারিত্রিক অবস্থাকে এমনভাবে সাজাবে যা সামাজিক সৌন্দর্যকে বৃদ্ধি করবে। যে ব্যক্তি নিজের অঙ্গীকার পালন করে বা অঙ্গীকার পালনকারী হয়ে থাকে, যারা বর্তমান যুগে মানুষের মাঝে এটির অভাব রয়েছে আর এই কারণে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। আর এই যে অঙ্গীকার ভঙ্গ করা, এটি ব্যক্তিগত পর্যায়ে রয়েছে এবং জাতীয় পর্যায়েও রয়েছে। এই যে অঙ্গীকার ভঙ্গ করা, অঙ্গীকারের বিপরীত করা, এই কারণে পৃথিবীতে আজ বহু সমস্যা বিদ্যমান। আমরা যদি এই উন্নত মানের নৈতিক গুণাবলী অর্জন করতে পারি বা অর্জন করি যা আমাদেরকে কপটতার যে শিকল তা থেকে মুক্ত করবে, তবেই আমরা নিজেদের এই অঙ্গীকার পূর্ণকারী হব যে আমরা জাগতিক সকল বিষয়াদির উপর নিজেদের ধর্মকে প্রাধান্য দিব। যদি আহমদি যুবকরা এই উন্নত মানে উপনীত হতে পারে, তাহলে এভাবে সমাজে এক বিপ্লব সাধিত হবে বা সৃষ্টি হবে, এমন বিপ্লব যার আশা খাদেমদের কাছে করা হয়, যে আশা মুসলিম আউদ করেছিলেন, যেমনটি তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে জাতিসমূহের সংশোধন, যুবকদের সংশোধন ব্যতিরেকে সম্ভব নয়। আমাদের স্মরণ রাখা উচিত যে এটি হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে উজ্জ্বল বাণী, এটি শুধু আন্তর্জাতিক পর্যায়ে খুদ্দামদের ইজতেমায় দেখানোর জন্য নয়, বরং কয়েক বছর পূর্বে আমি খুদ্দামুল আহমদিয়াকে এটি বলেছিলামও যে এই যে নীতি, এর ব্যাজ প্রস্তুত করুন যেন তা অনবরত তাদের স্মরণ হতে থাকে বা তাদেরকে স্মরণ করানোর কারণ হয় আর এটি সাময়িক না হয়। আমাদের কিন্তু কথা হলো, যত বেশি ব্যাজ বানান বা ব্যানার বানান, যতক্ষণ আমাদের যুবকদের মাঝে ব্যবহারিকভাবে এই নিজেদের সংশোধন না করবে, ততদিন তাদের মাঝে এইসব ব্যাজ বা ব্যানার কোনো পরিবর্তন সৃষ্টি করবে না। প্রত্যেক খাদেমের এটিকে নিজের ব্যক্তিগত মিশন হিসেবে গ্রহণ করা উচিত। প্রত্যেক আহমদির এটি দায়িত্ব যেন প্রকৃত ইসলামের যে বাণী তা তবলিগের মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় এসে পৌঁছানোর চেষ্টা করে, তাই আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থন যাচনা করে ব্যক্তিগত পর্যায়েও এই চেষ্টা করতে হবে আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের এই মিশনকে পূর্ণ করার চেষ্টা করা উচিত। আর নিজেদের রুহানি এবং আধ্যাত্মিক মানকে উন্নত করুন, সেক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতি থাকা উচিত নয়। আপনারা যা বলবেন এবং যা করবেন তার মাঝে কোনো পার্থক্য যেন না থাকে, আপনাদের কথা এবং কর্ম যেন এক হয়, বিপরীত না হয়। আপনার যদি তা হয়ে থাকে তাহলে আপনারা মিথ্যাবাদী সাব্যস্ত হবেন, আর মিথ্যা বলা বা মিথ্যাবাদী আল্লাহ তাআলার দৃষ্টিতে মুনাফেক। এই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক খাদেম তিফল এবং কর্মকর্তা বা কর্মী, এই বরং প্রত্যেক আহমদি মুসলিম আউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই বাণীর প্রতি যেন বিশেষভাবে দৃষ্টি দেয়। এই যে গুরুত্বপূর্ণ বাণী যা হযরত মুসলিম আউদ গুদামুল আহমদিয়াকে দান করেছেন, এটি শুধু একটি নারা নয় বা নারা ধ্বনি নয়, বরং এমন শব্দ বা বাক্য যার প্রতি অনবরত আমাদের দৃষ্টি দেওয়া উচিত, যেটিকে আমাদের দৃষ্টিপটে রাখা উচিত এবং এর উপর আমল করা উচিত। এটি এমন এক মোটো যা প্রত্যেক খাদেমের মাঝে এক বিপ্লব সৃষ্টি করতে পারে, আর এর ফলাফলস্বরূপ আপনারা জগতে এক ভালো পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন আপনারা সৃষ্টি করতে পারবেন। আর আপনাদের প্রতিটি পদক্ষেপ আপনাদেরকে এর মাধ্যমে আপনাদের আধ্যাত্মিকতার উন্নতির কারণ হবে, আর আপনাদের আধ্যাত্মিক উন্নতি জামাতের উন্নতির কারণ হবে। আমি এটিও বলতে চাই যে আমাদের যুবকদের বা নতুন যুবক যারা হয়েছেন বা নতুন খাদেম বা খোদাম যারা হয়েছেন, তারা এটি ভাববেন না যে এটি শুধু খেলাধুলা এবং আনন্দ করার বয়স। আপনারা এমন এক বয়সে উপনীত হতে যাচ্ছেন যেখানে আপনাদের চিন্তা চেতনা এবং আপনাদের আমল দিন দিন পাকাপোক্ত হতে থাকবে, এই বয়সের পর অর্থাৎ সাবালক হতে থাকবে। আর দীর্ঘকাল যাবত ইসলাম আমি দীর্ঘকাল থেকে ইসলামের প্রাথমিক যুগের চিত্র তুলে ধরছি, সেখানে বহু যুবক ঘটনাবলীও রয়েছে। তারা এমন ছিল যারা বয়সে আপনাদের চেয়ে খুব বেশি বড় ছিল না, কিন্তু তাদের কুরবানি এমন ছিল যা সর্বদার জন্য এক উদাহরণ বা দৃষ্টান্ত হয়ে থাকবে, আর ইসলামের খাতিরে তারা তা উপস্থাপন করেছেন। ইসলামের জন্য তারা সেই কুরবানি দিয়েছেন, আর তাদের সামনে যখন সেই চ্যালেঞ্জ এসেছে তখন তারা সেই চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন এবং ইসলামের উন্নতির জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন। তারা নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছেন যে আল্লাহ তাআলার ইবাদতকে এবং এই ইবাদতের মানকে নিজেদের চারিত্রিক দিক বা বৈশিষ্ট্যকে উন্নত মানে উপনীত করার বিষয়টিকে তারা নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছেন। যদিও তাদের বয়স কম ছিল কিন্তু তারা নিজেদের যে সৃষ্টির উদ্দেশ্য সেটি অনুধাবন করতে পেরেছিলেন, আর এ কারণে তারা পুরো সমাজকে পরিবর্তন করার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এমন এক সমাজ যা সর্বপ্রকার নোংরামিতে নিমজ্জিত ছিল, আর এর ফলে তাদের মাঝে এমন এক বিপ্লব সাধিত হয়েছে যা পৃথিবীবাসী দেখেছে, আর সব সময়ের জন্য তা পরবর্তীতে আগমনকারীদের জন্য এক দৃষ্টান্ত বা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝ থেকে এখন এটি আপনাদের দায়িত্ব যে আপনারা আপনাদের জীবনের প্রতিটি কর্মে সততাকে অবলম্বন করবেন, তা আপনাদের ব্যক্তিগত বিষয় হোক, অঙ্গীকার হোক, আপনাদের দাবি হোক, যে কোনো কথা আপনারা বলবেন বা বলেন, সর্বক্ষেত্রে যেন আপনাদের মাঝে সততা থাকে, আপনাদের কথা সকল প্রকার নোংরামি এবং অশ্লীলতা মুক্ত যেন হয়। আল্লাহ তাআলা আর স্মরণ বা জিক্রে ইলাহি যেন সর্বদা আপনাদের মুখে থাকে। আজকের পর থেকে অর্থাৎ আজ থেকে আপনারা এর উপর আমল করা আরম্ভ করুন, নিজেদের মাঝে সেই মানসিক শক্তি সৃষ্টি করুন, যে আপনারা নিজেদের দায়িত্বকে বুঝতে পারবেন। যেমনটি আমি বলেছি, আপনাদের সবাই আজও এই অঙ্গীকার করেছেন যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিবেন। এটি এমন কোনো কথা নয় যেটিকে আপনারা মনে করবেন যে খুবই সামান্য বিষয় বা হালকা একটি কথা, কিন্তু এটি অনেক বড় এক দায়িত্ব যা আপনাদেরকে অনুধাবন করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিজেদের ওয়াদা পূর্ণ করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেসব অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন করবেন। প্রত্যেক ব্যক্তি নিজের ওয়াদা বা প্রতিশ্রুতির জন্য উত্তর দিবে, তাই এই সুধারণায় থাকবেন না যে এখানে দাঁড়িয়ে অঙ্গীকারের বাক্যাবলী বা শপথ বাক্য পাঠ করে নিলেন, বয়াতের শপথ বাক্য পাঠ করলেন আর হয়ে গেল। বরং আপনাদের উচিত এইগুলোকে অনুধাবন করা, আর এই বিষয়টিকে অনুধাবন করা যে এই অঙ্গীকার বা এই যে প্রতিশ্রুতি, এই যে শপথ আপনারা করছেন, সেটি খলিফা ওয়াক্তের সাথে দাঁড়িয়ে আপনারা করছেন। নিজেদের জীবনের প্রতিটি মিনিট, প্রতিটি ক্ষণ, প্রতিটি সময়কে, প্রত্যেক দিনের প্রতিটি মিনিটকে আপনাদের মিনিটে আপনাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা আপনাদের প্রতিটি কর্মের জন্য আপনাদেরকে জবাবদিহি করবেন। যখন আপনারা এই অঙ্গীকার করেছেন যে আপনারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিবেন, আপনাদের প্রতিটি ক্ষণ, প্রতিটি সময় যেন এই সাক্ষ্য দেয় যে আপনারা পূর্ণ আন্তরিকতা এবং ইমানদারির সাথে আপনারা সেই অঙ্গীকার পালন করেছেন যা আপনারা খলিফায়ে ওয়াক্তের সাথে এবং মুসলিমদের জামাতের সাথে করেছেন। তাই অনবরত চেষ্টা করতে থাকুন যেন আপনারা নিজেদের এই অঙ্গীকার পালনের জন্য এবং নিজেদের জাতির সেবার জন্য এবং নিজের দেশের সেবার জন্য উত্তম কর্মের মাধ্যমে, নেকির মাধ্যমে, পূর্ণ কর্মের মাধ্যমে আপনারা এই দায়িত্ব পালন করবেন। আপনাদের চরিত্র উন্নত মানের চরিত্র হওয়া উচিত এবং এটি স্থায়ী হওয়া উচিত। এটি সেই দায়িত্ব যা প্রত্যেক খাদেমের উপর বর্তায়। আল্লাহ তাআলা করুন আপনাদের যেন এই সৌভাগ্য লাভ হয়। আল্লাহ আপনাদের এই তৌফিক দিন, যেন আপনারা নিজেদের নামাজের সুরক্ষাকারী হন, আপনাদের উন্নত মানের চরিত্র যেন হয়। আপনারা আল্লাহ তাআলা করুন আপনারা যেন তাদের মাঝে অন্তর্ভুক্ত হন যারা সততার উপর প্রতিষ্ঠিত এবং সকল প্রকার মিথ্যা এবং ভ্রান্ত কথা থেকে নিজেদেরকে সুরক্ষাকারী আপনারা হবেন। বাহ্যত কোনো ছোট বিষয় হোক বা বড় বিষয়, কখনো মিথ্যা বলা যাবে না। আল্লাহ তাআলা করুন আপনারা সকল নেকির দিকে অগ্রসর হন। আল্লাহ তাআলা করুন আপনারা যেন নিজেদের সেই অঙ্গীকার পালনকারী হতে পারেন যে আপনারা ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর কারণ হবেন। খোদা তাআলা করুন আপনাদের মাঝে সেই নিষ্ঠা এবং আন্তরিকতা যেন সৃষ্টি হয় যে আপনারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার এই পতাকাকে পৃথিবীতে উড্ডীন করবেন, সেই ইসলামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবেন যা আল্লাহ তাআলা মুসা মুহাম্মদ আলাইহিস সালামের মাধ্যমে এই যুগে পুনরায় আমাদের সামনে স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা করুন আপনাদের কর্ম যেন উন্নত মানের হয়, আপনাদের যেন আপনারা সততার উন্নত মানের দৃষ্টান্ত হতে পারেন, ইমানদারির এবং আন্তরিকতার উন্নত দৃষ্টান্ত হতে পারেন এবং পুরো পৃথিবী বা বিশ্ববাসী যেন আপনাদের দেখে শিখতে পারে। নিশ্চয়ই আপনারা সেই মান অর্জনকারী হবেন, বা যদি আপনারা এই মানে উপনীত হতে পারেন তাহলে আপনারা এই পরিবেশে বা এই দেশে এক বিপ্লব সাধন করতে পারবেন এবং আপনারা ইসলামের পতাকাকে সব পতাকার চেয়ে উঁচুতে উড্ডীন করার কারণ হতে পারবেন আর প্রকৃত ইসলামকে এই পৃথিবীতে বিস্তারিত করার কারণ হবেন। যেমনটি আমি বলেছি যে প্রাথমিক যুগের সেই যুবকরাই ছিল যাদের উদাহরণ আমি আপনাদেরকে শুনিয়ে এসেছি এবং শোনাতে থেকেছি খুতবার মাধ্যমে। কখনো নিজেদের যেই মান বা মর্যাদা সেটিকে কম মনে করবেন না, নিজেদেরকে স্বল্প বয়স্ক মনে করবেন না। আপনারা সমাজে বিপ্লব সাধন করতে পারেন, আপনার বয়স 15 হোক, 20 হোক, 30 হোক বা 40 হোক, বা আপনার যে বয়সই হোক না কেন, আপনি সেই বিপ্লবের অংশ হতে পারেন। প্রত্যেক সুযোগকে গনিমত মনে করুন যে আপনি ইসলামের সেবা করার সুযোগ লাভ করেছেন। এটিকে এমন মনে করুন যেন এটি শেষ সুযোগ। অতএব প্রত্যেক খাদেম নিজের বয়স এবং নিজের চিন্তা ভাবনা এবং নিজের অভিজ্ঞতা অনুযায়ী হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম ইসলামের মিশনের পূর্ণতার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু এর প্রথম পন্থা হলো ইবাদতের দায়িত্ব পালন করা, এবং এর সবচেয়ে উত্তম পন্থা হলো নামাজের নামাজকে নিজেদের মাঝে প্রতিষ্ঠিত করা এবং সর্বদা নিজেদের অঙ্গীকার পালন করা। আল্লাহ তালা করুন আপনাদের মাঝে সেই সমস্ত বিষয় যেন সৃষ্টি হয়, যেমনটি আমি বলেছি। আল্লাহ তালা করুন আপনারা সবাই আহমদিয়াতের উজ্জ্বল তারকায় যেন পরিণত হতে পারেন, এবং এমন যেন হতে পারেন যারা নিজেদের সৃষ্টির উদ্দেশ্যকে অনুধাবন করে। খোদা তালা করুন, খোদ্দামুল আহমদিয়ার প্রতি আল্লাহ তালা নিজের কৃপা বর্ষণ করতে থাকুন। এখন আমার সাথে দোয়ায় যোগ দিন।
আমিন।